বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى فِي فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحس
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনেই বলেছেন দেশটির প্রতিরক্ষা শক্তি বন্ধুদেরকে গর্বিত এবং শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করেছে। মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করে হামাস বলেছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেই কেবল বাকি পণ্যবন্দীরা মুক্তি পাবে। বাংলাদেশের কুখ্যাত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। তার মধ্যে ভেতরে খুবই বীভৎস দৃশ্য, যা হয়েছে তা নৃশংস। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল রাজ্য সরকার, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবন ভিত্তিক অগ্রগতি অব্যাহত রাখার উপর জোর দিয়ে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে ফার্সি 22 বাহমানের শোভাযাত্রাকে গণজাগরণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন শত্রুদের ব্যাপক প্রচারণা এবং প্রতারণাপূর্ণ সফটওয়্যারের মাধ্যমে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় জনগণের বিপুল উপস্থিতি একটি মহান জাতীয় আন্দোলন এবং গণজাগরণ। সর্বোচ্চ নেতা আরও বলেছেন ইরানি জাতি গোটা বিশ্বের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে। শত্রুদের একের পর এক বোকামিপূর্ণ হুমকির মোকাবেলায় তারা ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় নিজেদের পরিচিতি ও শক্তি প্রদর্শন করেছে। ইরানের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত একদল বিজ্ঞানী ও বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আজ সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমানে ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরাও তাতে গর্বিত। শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়, এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আয়তুল্লাহ খামেনেয়ি বলেন, প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না। যেমন ধরুন, ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে, উন্নতি অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা শিল্পে অগ্রগতি অব্যাহত রাখতে চাইলে আপনাকে অবশ্যই উদ্ভাবনের উপর মনোযোগ দিতে হবে। সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোনো সীমা পরিসীমা নেই। এর আগে আজ সকালে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়তুল্লাহ উজমা খামেনেয়ি এক ঘণ্টা ধরে প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেছেন। এই মেলার নাম দেওয়া হয়েছে শক্তিমত্তা 1403। এই মেলায় প্রতিরক্ষা শিল্প খাতের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সর্বশেষ সক্ষমতা ও অর্জন তুলে ধরা হয়েছে। এই মেলায় আকাশ প্রতিরক্ষা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্মার্ট যুদ্ধাস্ত্র, মহাকাশ প্রযুক্তি, ড্রোন ও বিমান, নৌযান এবং জ্বালানি ক্ষেত্রে ব্যবহৃত উন্নত সরঞ্জাম ও নতুন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায় হচ্ছে আঞ্চলিক ঐক্য। গতকাল রাজধানী তেহরানে ওমানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ভাইস অ্যাডমিরাল আবদুল্লাহ খামিস আল রাইসির সাথে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করার ব্যাপারে দখলদার ইসরায়েল এবং আমেরিকা যে পরিকল্পনা ঘোষণা করেছে তার নিন্দা জানান জেনারেল বাকেরি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর এবং সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পরিপূর্ণ ঐক্য এবং সংহতি থাকা প্রয়োজন। ইরান এবং ওমানের মধ্যকার সম্পর্ককে তিনি ঐতিহাসিক এবং উন্নয়নশীল বলে মন্তব্য করেন। ইরানি সেনার প্রধান বলেন, ওমানের সাথে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী এবং স্থিতিশীল, তবে চলমান পরিস্থিতিতে সেই সম্পর্ক আরও বাড়াতে হবে। অবশিষ্ট সকল ইসরায়েলি পণ্যবন্দীকে মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেই কেবল বাকি পণ্যবন্দীরা গাজা থেকে মুক্তি পাবে। হামাসের সিনিয়র পলিউট ব্যুরো নেতা সামি আবু জুহরি এ হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হুমকি দিয়ে বলেছিলেন, হামাস যদি আগামী শনিবার 15 ফেব্রুয়ারির মধ্যে সকল ইসরায়েলি পণ্যবন্দীকে মুক্তি না দেয় তাহলে তিনি তেল আবিবকে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দিতে বলবেন। এর আগে সোমবারে হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা বলেছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে না চলে তাহলে তারা আগামী শনিবার 15 ফেব্রুয়ারি নির্ধারিত পণ্যবন্দী মুক্তি স্থগিত রাখবেন। তিনি বলেন, শনিবারের পূর্ব নির্ধারিত মুক্তি প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাইলে তেল আবিবকে আগামী 5 দিন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নিজের আন্তরিকতা প্রমাণ করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে। রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +98 +9 3 7 9 4 2 4 4 1 নাম্বারটি আবারও বলছি +9 8 9 9 3 7 9 4 2 4 4 1 আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ আয়নাঘর পরিদর্শন করছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের কয়েকজন সেখানে গিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। সেইসব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা বলেন, গত সরকার আইএমই জাহেলিয়াত যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে। তিনি বলেন, আমাকে নতুন করে বলতে হবে না, বর্ণনা দিতে গিয়ে বলতে হবে আয়নাঘরের ভেতরে খুবই বিভৎস দৃশ্য, এখানে মনুষ্যত্ব বোধের কিছু নেই, যা হয়েছে তা দৃশ্যংশ। আয়নাঘরে যে পরিবেশে মানুষকে আটকে রাখা হয়েছিল তা দেখে অধ্যাপক ইউনুস বলেন, এটা কি আমাদেরই সমাজ? এটার কোনো ব্যাখ্যা নাই, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারাও আমাদের সঙ্গে এসেছে, তাদের মুখেই শুনলাম। বিনা দোষে কতগুলো সাক্ষী নিয়ে হাতে এক্সক্লোসিভ ধরিয়ে দিয়ে কাউকে সন্ত্রাসী জঙ্গি বলে রাখা হয়েছে এখানে। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বা OACHR এর দপ্তর। আজ বুধবার 105 পৃষ্ঠার প্রতিবেদনটি জেনেভা থেকে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ওই সময়ে নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাজেট বক্তৃতায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতে এবার বরাদ্দ করা হল 44,000 কোটি টাকা। বড় বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, আবাস থেকে পথশ্রী সব ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হল এবারের বাজেটে। অগ্নিমূল্য বাজারের কথা মাথায় রেখে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাজেটে এই ঘোষণায় খুশি রাজ্যের সরকারি কর্মীরা। এর আগে গত বছরেও বাজেটে ডিএ বাড়ানো হয়, সেবার 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে অর্থমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণা মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। বাজেট পাশের পর সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় বাজেটে শুধু প্রতিশ্রুতি থাকে, আমরা নিজস্ব রাজস্ব থেকে বাজেট বরাদ্দ করি, বাজেটে যা বলি তাই করি। এদিকে বাজেট ঘোষণার পরে বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, গাজা দখল এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট যে পরিকল্পনা ঘোষণা করেছেন তার বিরুদ্ধে আরব দেশগুলো ঐক্যবদ্ধ। গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠকের পর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে রাজা আবদুল্লাহ বলেন, গাজা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে আমি জর্দানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছি, এটি ঐক্যবদ্ধ আরব অবস্থান। তবে আবদুল্লাহ জানান, তার দেশ প্রায় 2,000 অসুস্থ ফিলিস্তিনি শিশুকে আশ্রয় দেবে। গাজা উপত্যকায় আবার সামরিক আগ্রাসন শুরু করলে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থে ফের আঘাত হানার হুমকি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারাও আবার তেল আবিব বিরোধী লড়াই শুরু করবেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে চমৎকার ও স্মরণীয় কিছু মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ইরানি ইউজাররা। আজকের দৃষ্টিপাতে এ সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ইরানি ইউজাররা ইরানের ইসলামী বিপ্লবের বিজয়কে ইরানি জাতির এক বিরাট সাফল্য বলে মনে করেন এবং তারা বলেছেন, ইসলামী বিপ্লব ছিল এমন এক প্রভাত বা সূর্য উদয় যা পূর্ব ও পশ্চিমের অজ্ঞতা আর অন্ধকারের পর্দাগুলোকে করেছে বিলুপ্ত। এই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে ইরানি জাতি মার্কিন সমর্থিত পাহলাবি শাসনের অবসান ঘটিয়েছিল। আর এই বিপ্লবের 46তম বিজয়পূর্তি তথা 47তম বছর শুরু উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ইরানি ইউজাররা ব্যাপক মন্তব্য ও অনুভূতি প্রকাশ করেছেন। ফেরদৌস আব্দুল খানি লিখেছেন, ইসলামী বিপ্লব ছিল এমন এক প্রভাত বা সূর্য উদয় যা পূর্ব পশ্চিমের অজ্ঞতা আর অন্ধকারের পর্দাগুলোকে করেছে বিলুপ্ত ও ইরানকে করেছে আলোর বন্যায় প্লাবিত। সৈয়দ ইয়াসির জিব্রাইলি ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকীর রাতে গোটা ইরান জুড়ে আল্লাহু আকবর বা আল্লাহ সবচেয়ে বড় এই বাক্যটি উচ্চস্বরে ঘোষণা করার প্রথাটি এবছরও পালন করা সম্পর্কে লিখেছেন, আল্লাহু আকবর তথা ইরানি জাতির ইসলামী বিপ্লব যেমনটি স্বৈরাচারী পাহলাভি শাসক ও মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির উপর বিজয়ী হয়েছে, তেমনি তা গোষ্ঠী শাসনতন্ত্র বা অলিগার্কির শোষণের উপরও বিজয়ী হবে। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের প্রাজ্ঞ নেতা ইমাম খামেনেয়ির সমর্থনে অবিচল থাকব এবং উদ্দীপনাময় উপস্থিতির মাধ্যমে ঘোষণা করব যে স্বাধীনতা ও মুক্তি কেবল ইসলামী প্রজাতন্ত্রের ছায়াতলেই অর্জন করা যায়। সাইদ পিশোয়াই তার এক্স পেজে লিখেছেন, ইরানের ইসলামী বিপ্লব ছিল এমন এক যুগ সন্ধিক্ষণ যা জনগণের হৃদয়ে আশার আলো জীবন্ত করেছে। বিজ্ঞ নেতা ইমাম খমেনির নেতৃত্বে ইরানি জাতি মুক্তি ও স্বাধীনতা অর্জন করেছে। আসুন আরো উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে আমরা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের প্রদর্শিত এই পথ চলা অব্যাহত রাখি। ইব্রাহিম ইজ্জতা জাহা ইহুদিবাদী ইসরায়েলের উপর যুদ্ধবিরতি চাপিয়ে দিতে গাজার জনগণের সাম্প্রতিক বিজয়ের দিকে ইঙ্গিত করে লিখেছেন, গাজার জনগণের বিজয়ও ইরানের ও এর ইসলামী বিপ্লবের শক্তিমত্তারই আরেক সাফল্য। এবছর শত্রুদের ইচ্ছার বিপরীতে ইসলামী বিপ্লবের বিজয় উৎসব গাজার বিজয়ের পাশাপাশি পালন করা হবে। মায়েদেহ রাজাভি নামের এক ইরানি নারী লিখেছেন, ইসলামী বিপ্লব ইরানকে মুক্তি দিয়েছে দাম্ভিক সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পঙ্কিলতার উপর নির্ভরতা থেকে এবং একটি স্বাধীন সরকার গঠনের মাধ্যমে জাতির শরীর বা অবকাঠামো গড়ে তুলেছে। কৌসার বাকেরি 11 ফেব্রুয়ারিতে বিপ্লবের বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় কোটি কোটি ইরানির অংশগ্রহণ সম্পর্কে লিখেছেন, শহর জাগ্রত, সড়কগুলো প্রাণোচ্ছল হয়ে উঠেছে, প্রতিটি অলি গলি থেকে জনতার স্রোত তেহরানের আজাদি স্কোয়ারে গিয়ে মিশছে। বিপ্লবী সঙ্গীতগুলোর শব্দ জাতির সুদৃঢ় পদক্ষেপের সঙ্গে সুর মিলাচ্ছে। এ তো কেবল শোভাযাত্রা বা র্যালি নয়, এটি বিপ্লবী শপথ বা লক্ষ্যগুলোর প্রতি অঙ্গীকারের নবায়ন। এক্সের ইউজার অর্মিতা ইসলামী বিপ্লবকে সফল করার ক্ষেত্রে ইমাম খমেনির প্রাজ্ঞ নেতৃত্বের দিকে ইঙ্গিত করে লিখেছেন, ইসলামী বিপ্লব ছিল ইরানের ইতিহাসে নবযুগের সূচনা। এই বিপ্লব সফল হয়েছিল সমাজের সব স্তরের মানুষের একতার কারণে। 22 বাহমান তারিখে তথা 11 ফেব্রুয়ারি ইরান বিদেশের নির্ভরশীলতাগুলো থেকে মুক্ত হয়। বার্নিয়া লিখেছেন, ইরানে ইসলামী বিপ্লবের বিজয় ছিল এক খোদাই মুজিজা বা ঐশী অলৌকিকতা, আর এই অলৌকিকতা ঘটেছে মহানবীর এক বংশধরের হাতে। এই মুজিজা বিশ্বের মজলুম বঞ্চিত ও শোষিত মানুষদের আশার নয়নকে করেছে মহাবিশ্বে আকর্ষিত। তার মতে ইরানের ইসলামী বিপ্লবে রয়েছে তিনটি স্তম্ভ, ইসলাম, আধ্যাত্মিক বা ধর্মীয় নেতৃত্ব ও জনগণ। আর এই তিনটি স্তম্ভই ইসলামী বিপ্লবের বিজয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক ভূমিকা রেখেছে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই বলেছেন, দেশটির প্রতিরক্ষা শক্তি বন্ধুদেরকে গর্বিত এবং শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করেছে। মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করে হামাস বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেই কেবল বাকি পণবন্দীরা মুক্তি পাবে। বাংলাদেশের কুখ্যাত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন দেশটির প্রধান উপদেষ্টা। তার মতে ভেতরে খুবই বীভৎস দৃশ্য, যা হয়েছে তা নৃশংস। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল রাজ্য সরকার, প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। শ্রোতা বন্ধুরা, গত সপ্তাহ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ কিডনি রোগ নিয়ে কয়েক পর্বের আলোচনা শুরু করেছি। আজ এর দ্বিতীয় পর্বের আলোচনায় যাওয়ার আগে কিডনি রোগ বিষয়ক কিছু চিত্র তুলে ধরছি। জাতীয় কিডনি ফাউন্ডেশনের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় 3,80,00,000েরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। রোগটি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তো উদ্বেগজনক কিডনি রোগটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মেডিসিন, কিডনি রোগ ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত আছেন। তো জনাব ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
সালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ আমাকে স্বাস্থ্য কথার আসরে আমন্ত্রণ জানানোর জন্য।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, প্রথম পর্বের আলোচনার শেষ দিকে আপনি সুস্থ কিডনি নিয়ে আলোচনা করছিলেন, তবে সময় স্বল্পতার কারণে আর সেই আলোচনা শেষ করা যায়নি। আপনি যদি আজকের আলোচনার শুরুতে সুস্থ কিডনি সম্পর্কিত বাকি বক্তব্যটুকু শেষ করেন।
এটার সাথে সাথে আর একটা বিষয় আছে যেটার জন্য কিডনি দুর্বল হয়ে যায়, সেটা হলো যে কিডনি ভালো আছে কিন্তু কিডনি যখন মূত্রটা তৈরি করে দিল, এটা তারপর যে অঙ্গের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে, যেটাকে আমরা বলি মূত্র নালী বা মূত্রথলি, এবং আলটিমেটলি মূত্রদ্বার, যেটাকে আমরা বলি ইউরেথ্রা, এই জায়গাগুলোতে যদি কোনো কারণে অবস্ট্রাকশন থাকে বা বাধাগ্রস্ত হয়, যেমন পুরুষের ক্ষেত্রে আমরা জানি প্রোস্টেট গ্রন্থি নামে একটি গ্রন্থি আছে, এটা যদি বড় হয়ে যায় তাহলে এই নালীপথে বাধা সৃষ্টি হয়, তখন প্রস্রাব ঠিক মতো তৈরি হচ্ছে ঠিকই কিন্তু প্রস্রাব ক্লিয়ার হবে হবে না, এবং এটা যদি দীর্ঘকাল থাকে আস্তে আস্তে এটা কিডনির উপর চাপ সৃষ্টি করে কিডনিকে দুর্বল করে দিতে পারে। ঠিক তেমনি মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায় জরায়ুতে বা জরায়ু মুখে কোনো সমস্যা থাকে, সেটা হতে পারে ক্যান্সার হতে পারে বা টিউমার হতে পারে, এবং সেগুলো যদি দীর্ঘদিন ধরে মূত্রনালী বা মূত্রথলিতে যদি প্রেশার দিয়ে রাখে, তাহলে প্রস্রাবটা তৈরি হচ্ছে কিন্তু বেরোতে পারবে না, তখনও কিডনির উপর চাপ তৈরি হয়ে কিডনি দুর্বল হয়ে যেতে পারে। এটা ছাড়াও অনেক সময় দেখা যায় যে পেশেন্টের মূত্রথলি যেটাকে আমরা বলি ইউরিনারি ব্লাডার, সেখানে যদি স্টোন থাকে অথবা মূত্রনালীতে যদি পাথর থাকে যেটাকে বলি স্টোন বা পাথর, এটা যদি দীর্ঘকাল জমা থাকে সেক্ষেত্রেও প্রস্রাব যে প্রবাহিত ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এবং আলটিমেটলি কিডনিতে প্রেশার পড়ে এবং কিডনি আস্তে আস্তে দুর্বলের দিকে চলে যায়।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, কিডনি রোগের লক্ষণগুলো কি, অর্থাৎ কিভাবে বোঝা যাবে যে কিডনি রোগ হয়েছে, সে সম্পর্কে এবার আলোচনা করেন।
ধন্যবাদ। কিডনির সাধারণত যে কমন যে লক্ষণগুলো নিয়ে আসে তার প্রথমের দিকেই থাকে যে পেশেন্ট বা রোগী হাত পা ফুলে যাচ্ছে, চোখ মুখে পানি চলে আসতেছে, প্রস্রাব কম হচ্ছে, এই সমস্যাগুলো নিয়ে আসে। এবং সাধারণত দেখা যায় যে পেশেন্টের প্রাথমিক অবস্থায় মুখ চোখ ফুলে যায়, বিশেষ করে সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তাদের বেড পার্টনার তাকে নোটিস করে যে তার চোখ মুখ ফুলে যাচ্ছে, এবং তা আস্তে আস্তে এই ফোলার পরিমাণ বেড়ে যায় এবং পেশেন্টের পেট ফুলে যায় এবং সর্বশেষ পা ফুলে যায়, এবং এর সাথে সাথে পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ কমে যায়। তার মানে তারা নোটিস করে যে তারা যে পরিমাণ পানি খাচ্ছে ঠিক সেই পরিমাণ প্রস্রাব হচ্ছে না, প্রস্রাবের রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বিশেষ করে বেশি গাঢ় হচ্ছে বা লাল কালার হচ্ছে, অথবা প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে ফেনা যাচ্ছে, এই সমস্যা নিয়ে আসে। এছাড়াও আরো কিছু লক্ষণ আছে যেগুলো হচ্ছে অনেকে দেখা যায়, যেটা আমি আগেই বলেছি যে আমাদের কিডনি যে স্থানটিতে থাকে কোমরের নিচের অংশে সেখানে ব্যথা নিয়ে আসে, প্রস্রাবে জ্বালা পড়া থাকে, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব করার পরও দেখা যাচ্ছে যে ক্লিয়ার হলো না, আবার যেতে হবে, বারবার ওয়াশরুমে যেতে হয়, সাধারণত রাতে ঘুমাতে গেলে ঘুমানোর পরে 3-4 উঠছে ওয়াশরুমে বারবার যেতে হয়, এই সমস্যাগুলো থাকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা কিডনি রোগ নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক ইসমাইল হোসেনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন। বিরতির আগে আপনি কিডনি রোগের লক্ষণগুলো নিয়ে আলোচনা করছিলেন, তখন বিষয়টি শেষ হয়নি। আপনি তখন বলছিলেন কিডনি রিলেটেড সমস্যাগুলো বা লক্ষণগুলোর কথা, এর বাইরেও আরো কিছু সমস্যা নিয়ে কথা বলতে চেয়েছিলেন, যদি বিষয়টি নিয়ে এখন আলোচনা করেন।
কিডনি রিলেটেড এই সমস্যাগুলো ছাড়াও আরো কিছু সমস্যা নিয়ে আমরা পেশেন্টকে পাই, যার যেগুলো আসলে অন্য সমস্যা, কিন্তু ওটাকে খুঁজতে গিয়ে আমরা দেখি আসলে তার কিডনিটাই দুর্বল হয়ে গেছে। যেমন কোনো পেশেন্টে দেখা যাচ্ছে যে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছে না, একটুতে হাঁপিয়ে যাচ্ছে, শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পেশেন্টের শরীর ড্রাই শুষ্ক হয়ে যাচ্ছে, চুলকানি বেড়ে যাচ্ছে, এগুলোও কিন্তু কিডনি রোগের একটা লক্ষণ। এগুলো থাকলেও আমাদেরকে অ্যাড্রেস করতে হয় যে আসলে তার শরীরের বর্জ্য পদার্থগুলো শরীর থেকে ঠিক মতো কিডনি কাজ করে বের করে দিচ্ছে কিনা, না কিডনিটা একটু দুর্বল হয়ে যাচ্ছে। এছাড়াও যাদের অনেক দীর্ঘস্থায়ী জটিল রোগ থাকে বা ক্রনিক রোগ যেগুলো, যেমন ডায়াবেটিস মেলাইটাস বা উচ্চ রক্তচাপ থাকলে, তাদের তো একটা নিয়মিত রুটিন চেকআপের সাথে কিডনির পরীক্ষা করতেই হয়। সাথে সাথে সাধারণত 40 পার হয়ে গেলে আমরা বলি নির্দিষ্ট সময় পর পর কিডনির একটা পরীক্ষা করা উচিত যে কিডনিটা সুস্থ অবস্থায় আছে কিনা। কারণ আমরা জানি যে কোনো রোগী যদি প্রাথমিক অবস্থায় এটাকে নির্ণয় করা যায় তাহলে যত সহজে এটা নির্মূল করা সম্ভব, যদি এটা একটু বেশি সময় পরে আসে বা পুরাতন অবস্থা আসে তাহলে এটাকে নির্মূল করার সাথে সাথে এটার ব্যয়ভারও অনেক বেড়ে যায়। সেজন্য আমাদের রেগুলার চেকআপ করা উচিত।
অধ্যাপক ইসমাইল হোসেন, আমরা আজকের পর্বের একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনি কিডনি রোগের লক্ষণগুলো খুব চমৎকার ভাবে তুলে ধরলেন, তো লক্ষণগুলো ধরা পড়ার পর যে চেকআপগুলো করা হয় সেটা কি এবং তাতে খরচই বা কেমন হয়?
কিডনি রোগ হয়েছে কিনা এটা আসলে বোঝার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা তো আমরা করেই থাকি। তবে কোন ধরনের পরীক্ষা করব সেটা নির্ভর করে যে কি ধরনের সমস্যা নিয়ে সে এসেছে। তবে স্বাভাবিকভাবে যেটা বোঝার জন্য সহজ কিছু পরীক্ষা আছে যেগুলো দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করে নিই যে তার কিডনি কিছুটা হলো আক্রান্ত হচ্ছে। যেমন প্রথমে আমরা যেটা করি একটা ইউরিনের রুটিন এক্সামিনেশন আমরা করি, যেটাকে আমরা ইউরিন আরই বলি আর কি, যে এটা যদি ভালো থাকে তাহলে সে ভালো আছে। কিন্তু এটা যদি কোনো কারণে দেখা যায় একটু ইনফেকশনের মাত্রা থাকে বা কিছুটা রক্ত থাকে বা কাজ থাকে, তাহলে আমরা ধরে নেই যে তার কিডনিটা সামহাও দুর্বলতার দিকে এগিয়ে যাচ্ছে। তখন আমরা পরবর্তী পরীক্ষাগুলোর দিকে ধাবিত হই। আর পরবর্তী পরীক্ষাগুলোর মধ্যে যে সবগুলোই যে খুব এক্সপেন্সিভ বিষয়টা এরকম না, যে পরবর্তী পরীক্ষাগুলো দেখা যায় যে আমরা এরপরে একটা আল্ট্রাসাউন্ড করি যে কিডনিটা কেমন আছে, তার সাইজটা ভালো আছে কিনা বা কোনো কারণে বড় হয়ে গেল কিনা, কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে কিনা। এবং এই আল্ট্রাসাউন্ডে বর্তমানে খুব একটা বেশি খরচ পড়ে না। এরপরে আমরা সাধারণত একটা রক্তের পরীক্ষা করে নিই যে রক্তে ইনফেকশন আছে কিনা, সেটার সাথে কিডনির মাত্রাটাও দেখে নিই, যেটাকে আমরা বলি সিরাম ক্রিয়েটিনিন। এই কয়েকটা পরীক্ষা এবং এটার সাথে যেহেতু কিডনি লবণ পানির সাথেও জড়িত, আমরা সিরাম ইলেকট্রোলাইটটাও করি। তার মানে আমরা যদি মোটের উপরে বলি যে একটা কিডনি ভালো আছে না একটু দুর্বলতার দিকে এগিয়ে যাচ্ছে সেটা বোঝার জন্য আমরা প্রাথমিকভাবে যে পরীক্ষা কয়টা করি সেগুলোর মধ্যে পড়ে প্রথমেই ইউরিন আরই, এরপরে সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইট, কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি এবং একটা আল্ট্রাসাউন্ড। এটা করলে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়ে যাই যে তার কিডনিটা আসলে আক্রান্ত কিনা। এরপরে আমরা সিদ্ধান্ত নিই যে এটা আক্রান্ত অংশটা কোথায় গিয়েছে এবং কত গভীরভাবে আক্রমণ করেছে, সেটার জন্য আমরা পরবর্তী যে আপনার পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলা একটু হয়তো বা দামি হয় বা একটু বিশেষায়িত পরীক্ষা হয় সেগুলোর দিকে ধাবিত হই।
জি অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, প্রচন্ড ব্যস্ততার মাঝেও আপনি কিডনি রোগ নিয়ে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে সময় দেওয়ার জন্য আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এবং রেডিও তেহরানকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশ্ব থেকে যারা স্বাস্থ্য কথার আসরে আমার আলোচনা শুনলেন সবাইকে শুভেচ্ছা।
আর শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই কিডনির মতো জটিল এবং বর্তমানে উদ্বেগজনক একটি রোগ নিয়ে এ বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ইসমাইল হোসেনের আলোচনায় আপনারা উপকৃত হচ্ছেন। তো এ বিষয়ক আলোচনার আগামী আসরে আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলতে ভুলবেন না। সবাই ভালো ও সুস্থ থাকুন এ প্রত্যাশায় স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনকে সুন্দরভাবে সাজানোর অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি বাবুল আক্তার।
গত আসরে আমরা বলেছি নতুন নতুন প্রযুক্তি মানুষের দৈনন্দিন কার্যক্রমকে সহজতর করতে ভূমিকা রাখে। প্রযুক্তির সহযোগিতায় জীবনে আরও সুশৃঙ্খল করা সম্ভব, কিন্তু মনে রাখতে হবে প্রযুক্তিরই ভালো মন্দ দুটি দিকই রয়েছে। ভার্চুয়াল জগৎ বা ইন্টারনেটেও তেমনি একটি প্রযুক্তি, যা সঠিকভাবে ব্যবহার করলে জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে। আবার উল্টো ঘটনাও ঘটতে পারে যদি আমরা ইন্টারনেটে ব্যবহারের ক্ষেত্রে সচেতন না হই। আজকের আসরে আমরা পরিবারের সুখ শান্তিতে ইন্টারনেটের নেতিবাচক কিছু প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজের সঠিক পরিচয় গোপন করেন এবং নিজেকে বড় কোনো ব্যক্তি হিসেবে প্রকাশ করেন। গবেষকরা বলছেন, এ ধরনের কাজের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছেন। এটা ঠিক যে অনলাইনে নিজের নানা তথ্য গোপন করে সহজেই নিজেকে বড় হিসেবে প্রকাশ করা যায় এবং এর মাধ্যমে ভার্চুয়াল জগতের অনেকের কাছে সম্মানও পাওয়া যায়। কিন্তু এ ধরনের কাজ মানসিক চাপ ও বাড়তি উদ্বেগ তৈরি করে, আর এই বাড়তি মানসিক চাপ ও উদ্বেগ নানা রোগ সৃষ্টি করতে পারে, সামাজিকভাবেও সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা সাধারণত এই বাস্তবতা উপলব্ধি করতে পারি না।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব তাসমানিয়ার গবেষক র্যাচেল গ্রিগভ ও জারা ওয়াটকিনসন তাদের গবেষণাপত্রে জানিয়েছেন, ফেসবুকে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করা উচিত, এর ফলে উদ্বেগ, উৎকণ্ঠা এবং মানসিক চাপ কম থাকে। নিজের সঠিক পরিচয় প্রকাশ করা হলে আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি ইতিবাচক মানসিকতাও গড়ে ওঠে। এর মধ্য দিয়ে মানসিক শান্তি লাভ করা যায়। ওই দুই গবেষকের মতে, নিজের প্রকৃত অবস্থা পাল্টে ফেলে বা উদ্বেগ ও বিষণ্নতার কারণ হয়ে দাঁড়ায়, প্রশান্তি কমে যায়, এতে আত্মবিশ্বাসের ঘাটতিও তৈরি হয়। ইন্টারনেট ব্যবহারকারীরা নিজের পরিচয় গোপন রাখতে পারে বলে সহজেই যে কাউকে হুমকি দিতে পারে। ভুয়া সম্পর্কের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া এবং প্রতিশোধ গ্রহণের জন্য ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণ করে বিভিন্ন অনলাইন সাইটে ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ অনায়াসেই করতে পারে পরিচয় গোপনকারী অপরাধীরা। পরিচয় গোপন করার ফলে অপরাধ প্রবণতাও বাড়ে অনেকের মধ্যে।
ইন্টারনেটের ভালো ও মন্দ দুটি দিকই রয়েছে, তবে ইন্টারনেটের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোররা, আর এর প্রভাব পড়ছে গোটা পরিবার, সমাজ ও রাষ্ট্রে। ইন্টারনেটের কিছু ধ্বংসাত্মক প্রভাব মানুষের জীবনশৈলীতে পরিবর্তন আনছে। অনেক অভিভাবকেই ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ হওয়ায় তারা বুঝতে পারেন না পরিবারের সদস্যদের আচার আচরণ কথাবার্তায় আকস্মিক পরিবর্তনের উৎস কোথায়। ফলে এক ধরনের নিয়ন্ত্রণহীন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ ধরনের নিয়ন্ত্রণহীনতা এখন দিনে দিনে বাড়ছে, শিক্ষার পরিবর্তে কখনো কখনো কুশিক্ষা গ্রহণ করছে।
শিশু কিশোরদের একটি প্রবণতা হল নিজেকে প্রকাশ করা এবং অন্যকে অনুসরণ করা। আত্মপ্রকাশ ও অনুসরণের প্রবণতা তাদেরকে কৌতূহল প্রিয় করে তোলে। কৌতূহলের বশে তারা নতুন কিছু জানতে চায়, শিখতে চায়। এ স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষাকে সঠিক পথে পরিচালনা করতে হবে, আর তাহলেই ছেলেমেয়েরা ভবিষ্যতে জীবনে, কর্মক্ষেত্রে এবং সমাজে সফল মানুষ হতে পারবে। এর বিপরীতে শিশু কিশোর বয়সে তাদেরকে নিয়ন্ত্রণ না করলে এবং পুরোপুরি তার ইচ্ছার উপর ছেড়ে দিলে তারা নানাবিধ অন্যায় অপরাধে জড়িয়ে পড়তে পারে। এ কারণে অভিভাবকদের সচেতনতা জরুরি। শিশু কিশোরদের ইন্টারনেট কি করছে, কার সঙ্গে যোগাযোগ গড়ে তুলছে, এ বিষয়ে মাতা, পিতা, অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে খোঁজ খবর রাখতে হবে।
বর্তমানে আমরা এমন অনেক পরিবারকে দেখছি যেসব পরিবারের সদস্যরা একে অপরের পাশে বসে থাকলেও তাদের মধ্যে কথাবার্তা ও মত বিনিময় খুব একটা হয় না। এর ফলে পরিবারের ভিত্তি আরও দুর্বল হচ্ছে। ইরানের মনোবিজ্ঞানী ডক্টর মেহেদি দাবাই বলেছেন, ভার্চুয়াল জগৎকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপরে নির্ভর করে এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের বিষয়টি। এ কারণে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে, পরিবারের অল্প বয়সী সদস্যদেরকে সঠিক পথ দেখাতে হবে, ভালো পরামর্শ দিতে হবে। শিশুরাই হচ্ছে গোটা বিশ্বের ভবিষ্যৎ কর্ণধার, আর তারাই যদি ইন্টারনেট ব্যবহারের কারণে বিপথে পরিচালিত হয় তবে তা গোটা বিশ্বকেই গভীর অন্ধকারের দিকে ঠেলে দেবে। আসলে কোনো মানুষই অপরাধী হয়ে জন্মায় না, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান সহ বিভিন্ন কারণে মানুষ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এক্ষেত্রে মানুষের আবেগও নেতিবাচক প্রভাব ফেলে। এ অবস্থায় ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শিশু কিশোরদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করলে পিতামাতা, অভিভাবক ও শিক্ষকদের অজান্তেই তারা ভয়াবহ ক্ষতির শিকার হতে পারে।
প্রতিটি ধর্মের মানুষই একটি নিজস্ব প্রথা ও সংস্কৃতিতে অভ্যস্ত, কিন্তু বর্তমানে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ এসব প্রথা বা সংস্কৃতিকে উল্টে পাল্টে দিচ্ছে। ইসলাম ধর্মের অনুসারীরা ইহকালের পাশাপাশি পরকালীন জীবনে বিশ্বাস করেন, আধ্যাত্মিকতা তাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। মুসলমানেরা বিশ্বাস করেন প্রতিটি কাজের জন্য পরকালে জবাবদিহি করতে হবে, কিন্তু বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশ্চাত্যের ধর্মহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ছাপ স্পষ্ট। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর প্রভাব এখন অনেক অপসংস্কৃতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যেমন বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের মতো নানা পশ্চিমা আচার আচরণ অনেক পরিবার, সমাজ ও রাষ্ট্রে চরম অস্থিরতার জন্ম দিচ্ছে। অনেকের সুখের সংসার চিরদিনের জন্য অশান্তির আধারে পরিণত হচ্ছে। জীবনকে সুন্দরভাবে সাজাতে ইন্টারনেট বা ভার্চুয়াল জগতে বিচরণের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনকে সুন্দরভাবে সাজাতে আমরা সবাই এ বিষয়ে আরও সচেতন হব, এ প্রত্যাশায় শেষ করছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে। আগামী আসরেও এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব, সে আশা রাখছি। সবাই ভালো থাকুন। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
প্রাচ্যবিদদের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্বে পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা প্রখ্যাত নবমুসলিম কবি ও ব্রিটিশ প্রাচ্যবিদ মার্টিন লিংস উরফে আবু বকর সিরাজউদ্দিনের লেখা একটি বই সম্পর্কে জেনেছি। প্রাচীনতম তথ্য উৎসগুলোর আলোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শীর্ষক ওই বইয়ের আলোকে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও ইসলাম সম্পর্কে মরহুম মার্টিন লিংসের মতামত ও বক্তব্যের কিছু অংশ জেনেছি। বইটি প্রথম প্রকাশ হয়েছিল 1983 সালে। সেই থেকে পর্যন্ত বইটি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে এবং বহুবার বইটি ছাপাত হয়েছে। মার্টিন লিংস ওরফে আবু বকর সিরাজউদ্দিন এ বইয়ে মহানবীকে বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর পাঠানো এক উজ্জ্বল ও কালোত্তীর্ণ নূর বলে উল্লেখ করেছেন। মহানবীর পূর্বপুরুষদের মূল শাখার সবাই যে ছিলেন এক খোদার উপাসক, মরহুম মার্টিন লিংস ওরফে আবু বকর সিরাজউদ্দিন তা উল্লেখ করেছেন।
মানুষ সবসময় পূর্ণতাপ্রাপ্ত মানুষের অনুসরণ করতে চায়। তারা এমন সব মানুষের অনুসরণ করতে চায় যারা আধ্যাত্মিক নানা সৌন্দর্য সহ বহু মহৎ গুণের অধিকারী। মানুষ এ ধরনের ব্যক্তির প্রশংসা করতে বাধ্য হয় ইচ্ছায় ও অনিচ্ছায়। নবী রাসূল তথা ঐশী মহাপুরুষেরা এ কারণেই পবিত্র ও যোগ্য মানুষদের অন্তর আকৃষ্ট করতে সক্ষম হন। সব মহতী গুণের অধিকারী বলেই নবী রাসূলরা এবং আল্লাহর প্রিয় বান্দারা নিজ নিজ যুগে সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে স্বীকৃত। সত্যসন্ধানী মানুষেরা ঐশী মহামানবদের জীবনী সম্পর্কে পড়াশোনা করে তাদের স্বভাবচরিত্র ও আচরণের অনুরাগী হয়ে পড়েন। তাদের বৈশিষ্ট্য ও আচার আচরণ মানুষকে মহান আল্লাহ, সত্য ও বাস্তবতার পথ দেখায়। মার্টিন লিংস তার বইয়ে মহানবীর চরিত্র ও চিন্তাধারার ব্যাখ্যা দিয়ে বলেছেন, মহানবীর ইসলামী জ্ঞান বা শিক্ষা ও ইরফানের জগতে অবগাহন করে যে কোনো ব্যক্তি তার তথা মহানবীর হাদিস বা বক্তব্যের সুন্দর ফুল বাগিচা থেকে ফুল আহরণ করতে সক্ষম। যেমন মহানবীর এই বক্তব্য কতই না সুন্দর, যেখানে তিনি বলেছেন, তোমরা জ্ঞানের অনুসন্ধান করো, এমনকি যদি এজন্য চীনেও যেতে হয়।
প্রাচীনতম তথ্য উৎসগুলোর আলোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শীর্ষক বইয়ের একাংশে লিংস মহানবীর মুজিজা বা অলৌকিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক মুজিজা ছিল। একবার কুরাইশ নেতারা পূর্ণ চাঁদকে দুই টুকরো করে দেখাতে মহানবীর কাছে আবদার জানিয়েছিল, যাতে প্রমাণ হয় যে তিনি সত্যি নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের আবদার মেনে নিয়ে পূর্ণ চাঁদকে দুই টুকরো করে দেখালেন। কিন্তু কুরাইশরা এ ঘটনাকে স্রেফ জাদু হিসেবে তুলে ধরে বলে যে মহানবী তাদেরকে জাদুর মাধ্যমে সম্মোহন করেছেন। লিংস লিখেছেন, মহানবীর এ ধরনের অনেক মুজিজা থাকা সত্ত্বেও তিনি এসব ঘটনাকে নিজ কাজের প্রধান অক্ষ হিসেবে ব্যবহার করেননি, কারণ তার সবচেয়ে বড় ও প্রধান মুজিজা হল পবিত্র কোরআন। এ মহাগ্রন্থ সব যুগের মানুষের সুপথের জন্য খোদাই বিধান বা গাইড বই। কোরআন হল আলো দেখানোর বা সুপথ দেখানোর বই।
মহানবী যে আল্লাহর পাঠানো নবী ও রাসুল ছিলেন তা তুলে ধরার জন্য মার্টিন লিংস বাহিরা নামক সন্ন্যাসী বা খ্রিস্টান পুরোহিতের ভবিষ্যৎবাণী উল্লেখ করেন। তিনি যে শেষ নবী হিসেবে আবির্ভূত হবেন তা উল্লেখ করেছেন বাহিরা। যখন পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, তখন অন্ধ পণ্ডিত ওয়ারাক্কা বিন নওফেল ও হযরত খাদিজাকে নিশ্চয়তা দিয়েছিলেন যে আপনার স্বামীর উপর যা নাজিল হয়েছে তা আল্লাহর ওহী বা প্রত্যাদেশ, এবং নিঃসন্দেহে ইনি হচ্ছেন প্রতিশ্রুত সেই শেষ নবী যার আগমনের সুসংবাদ দিয়ে গেছেন হযরত ঈসা আলাইহিসসালাম।
¶¶ মার্টিন লিংস ওরফে মরহুম আবু বকর সিরাজউদ্দিনের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য যেসব সুসংবাদ দিয়ে গেছেন সেসবের অন্যতম হল পরিপূর্ণ সংস্কারক হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আসার প্রতিশ্রুতি। মরহুম সিরাজউদ্দিনের এ প্রসঙ্গে লেখা থেকেই পড়ে শোনাচ্ছি। মানব সমাজের এক বড় অংশই ভ্রান্তির চরম পর্যায়ে পৌঁছেছে, এমন এক অবস্থায় উপনীত হয়েছে যে এর চেয়েও আরও বেশি এগোনোর সুযোগ নেই। কিন্তু এই ভ্রান্তি সর্বাত্মক বা সবখানে ছড়িয়ে পড়বে না, কারণ বিশ্ব সামগ্রিকভাবে পবিত্র স্থান। আল্লাহ বিশ্বজগৎকে নিজের অবস্থায় ছেড়ে দেবেন এটা হতে পারে না। মহানবী ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগের নানা দূষণ সত্ত্বেও এমন একজন ত্রাণকর্তার আবির্ভাব হবে যিনি হবেন পরিপূর্ণ সংস্কারক। মানুষ তাকে মাহদি বলবে, তার আগমন সুনিশ্চিত বা অনিবার্য।
মরহুম মার্টিন লিংস একজন অক্লান্ত লেখক হিসেবে 97 বছর বয়স পর্যন্ত লিখে গেছেন। অনেক চিন্তাবিদই তাকে মেটাফিজিক্স বা পরাবাস্তবতার বিষয়ে বড় পণ্ডিত এবং অনেকেই তাকে বড় কবি বলে মনে করেন। সৌন্দর্য ও আল্লাহপ্রেমিক এই মানুষটি ফুল ও গাছের এক সুন্দর ক্ষুদ্র বেহেশত রচনা করেছিলেন। 2005 সালে মৃত্যুর পর তাকে সেই বেহেশতেই দাফন করা হয়। মরহুম মার্টিন লিংস ওরফে আবু বকর সিরাজউদ্দিনের বই শেষ হয়েছে পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত তথা এই বাক্যটি দিয়ে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে মোমিনগণ, তোমরাও নবীর জন্য দরুদ পাঠাও এবং তার প্রতি উপযুক্ত সালাম প্রেরণ করো তথা তার অনুগত হও। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।